ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন রবিবার রাত, এখানে ওয়াশিংটনে রবিবার বেলা 12টা। আজ অনুষ্ঠানে আমির খসরুর প্রতিবেদন রয়েছে।
সফররত নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যগণ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে বলেছেন, রোহিঙ্গা সংকটের কোনো জাদুকরি সমাধান নেই।
রয়েছে কলকাতা থেকে পাঠানো গৌতম গুপ্তের রিপোর্ট।
নরেন্দ্র মোদীর দুদিনের চীন সফরের শেষে পরস্পরের সম্পর্ক নাটকীয়ভাবে উন্নতি হতে চলেছে।
আরও আছে নিউ ইয়র্ক থেকে আকবর হায়দার কিরণের রিপোর্ট।
বাংলাদেশি আমেরিকান শেখ রহমান দীর্ঘদিন ধরে মূলধারার রাজনীতির সাথে জড়িত। তিনি জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট 5 থেকে স্টেট সেনেটর হিসেবে ডেমোক্রেটিক পার্টির হয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তেন স্ট্রিং কুইন। রবিবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন, মে মাসে যখন উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধ করবে, তখন সিওল এবং যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ইয়ুন ইয়াং চান কিমের উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি বলেছেন তার কথায়, যুক্তরাষ্ট্র যদিও উত্তর কোরিয়ার প্রতি বৈরী মনোভাবাপন্ন, তবুও আমাদের আলোচনা শুরু হলে তারা দেখবে যে আমি সেরকম মানুষ নই যে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবিসি নিউজকে বলেছেন, শীর্ষ সম্মেলনের সবচাইতে ভালো ফলাফল হবে যদি কিম আটক 3 আমেরিকানকে মুক্তি দেন এবং পারমাণবিক অস্ত্র কার্যক্রম বন্ধ করেন। শনিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে কথা বলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে পরিকল্পিত বৈঠকের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ট্রাম্প টুইট করেন যে মুনের সঙ্গে তার ভালো আলোচনা হয়েছে। তিনি কিমের সঙ্গে পরিকল্পিত শীর্ষ সম্মেলনের বিষয়ে আবেকে অবহিত করেন। শনিবার রাতে মিশিগানে এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, 3-4 সপ্তাহের মধ্যে শীর্ষ সম্মেলন হবে বলে তিনি আশা করছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রবিবার ইসরায়েলে আছেন। নতুন পদে অধিষ্ঠিত হওয়ার পর তার প্রথম বিদেশ সফরেই এটা একটা অংশ। তিনি সৌদি আরব থেকে সেখানে যান। সৌদি আরবে পম্পেও ঊর্ধ্বতন উপদেষ্টা ব্রায়ান হোক ইউরোপীয় মিত্র ও অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য যাতে তাদের ক্ষেপণাস্ত্র কার্যক্রম দুর্বল হয়। হোক রিয়াদে সাংবাদিকদের বলেন যে তারা বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানাচ্ছে যে ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা সংগঠনের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা আরোপ করুক। ইউরোপিয়ানদের সঙ্গে আলোচনার একটা বড় অংশ ছিল ওই বিষয়টি। পম্পেওর 3 দিনের সফরে তিনি আমেরিকার মিত্রদের ইরানের প্রতি প্রশাসনের নীতির বিষয় অবহিত করবেন। ওই সফরে জর্ডানেও যাত্রাবিরতির কথা রয়েছে। মিয়ানমারের উত্তরাঞ্চলে সরকারি বাহিনী এবং বিদ্রোহী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা KIA এর মধ্যে লড়াইয়ের ফলে 4,000 মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। KIA এর এক মুখপাত্র কর্নেল নাও বু বলেছেন, সেনাবাহিনী ওই এলাকায় আরও সেনা পাঠাচ্ছে, সে কারণে লড়াই আরও তীব্র হবে। চীনের সঙ্গে সীমান্তের কাছে প্রত্যন্ত সমস্যা কবলিত উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় যাওয়ার অনুমতি চেয়েছে ত্রাণ সংস্থাগুলো। দাতব্য প্রতিষ্ঠানগুলো আশঙ্কা করছে যে এপ্রিল মাস থেকে যখন লড়াই শুরু হয় তখন থেকে হাজার হাজার মানুষ আটকা পড়েছে। জাতিসংঘের কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স OCHA বিষয়ক দপ্তরের প্রধান মার্ক কাটস ফরাসি সংবাদ সংস্থাকে বলেছেন, বেসামরিক লোকজনদের সুরক্ষা নিয়ে আমরা সবচেয়ে বেশি শঙ্কিত, যাদের মধ্যে আছে অন্তঃসত্ত্বা নারী, বর্ষীয়ান শিশু ও প্রতিবন্ধীরা। রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা শনিবার বাংলাদেশে যান, প্রতিনিধি দল সোমবার মিয়ানমার যাবেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যবৃন্দ কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে বলেছেন, রোহিঙ্গা সংকটের জাদুকরি কোনো সমাধান নেই। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
সফররত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যরা রোববার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাখ্যাংছড়ির নোম্যান্ডসল্যান্ডে অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এ সময় হাজার হাজার রোহিঙ্গা প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে এবং মিয়ানমারে ফেরত যাবার দাবি সম্বলিত প্লাকার্ড ফেস্টুন হাতে রাস্তার পাশে ক্যাম্পে দাঁড়িয়েছিলেন। এরপরে এক সংবাদ সম্মেলনে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র এবং দশ সদস্য রাষ্ট্রের সদস্যরা সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকটকে ভয়াবহ সংকট হিসেবে আখ্যা দিয়ে বলেন, তবে এর কোনো জাদুকরী ও ধনন্তরী সমাধান নেই। এ সময় নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি ক্যারেন পিয়ার্স বলেন,
The Rohingya came from Myanmar and the solution must lie in Myanmar. They must be allowed to go home.
তিনি বললেন, সমস্যার সৃষ্টি করেছে মিয়ানমার, তাদেরই সমস্যার সমাধান করতে হবে আর রোহিঙ্গাদের সম্মানের সাথে নিরাপদে দেশে ফেরার সুযোগ সৃষ্টি করতে হবে। অপরাপর সদস্যরা বলেন, এরপরে তারা মিয়ানমারে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ঘরোয়া শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেদের সেনাদের নির্দেশ দিয়েছেন পরস্পরের মধ্যে তারা আস্থা সম্পর্ক গড়ে তুলে সীমান্ত সংঘর্ষের মতো ঘটনা এড়িয়ে চলুক। বিষয়টির ব্যাখ্যাসহ রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
মাত্র মাস আষ্টেক আগেই ডোকলাম সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার অবস্থা দাঁড়িয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের চীন সফরে ওর সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর ছ দফায় বৈঠকে দশ ঘন্টার কথাবার্তার পরেই একেবারে ভিন্ন সুর বদলে গেল দুতরফেই। ভারতীয় বিদেশ সচিব বিজয় গোখলে জানিয়েছেন, যে যার সেনাবাহিনীকে দুই রাষ্ট্রনায়ক নির্দেশ দেবেন নিজেদের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে, সীমান্ত বিবাদ যেন বড় কোনো আকার না নিতে পারে। সীমান্ত সমস্যার সমাধানে পারস্পরিক গ্রহণযোগ্য সূত্র মেনে নিতে হবে দুই পক্ষকেই। একটা নতুন বিষয় হল আফগানিস্তানে চীন আর ভারত যৌথভাবে একটি প্রকল্প করতে চলেছে, এটি এই প্রথম। ভারত চীনের বাজারে রপ্তানিতে আগ্রহী, দুদেশের বাণিজ্যে চীন কিন্তু ভারতে প্রচুর রপ্তানি করছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে ভাগার থেকে মরা পশুর মাংস পাচার কাণ্ডের ঘটনায় এবার রোডম্যাপ তৈরি করে তদন্তে নামতে চলেছে কলকাতা তথা পশ্চিমবঙ্গ পুলিশ। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
এই কাণ্ডে ধৃতদের জেরা করে কোথায় কোন বাজারে ভাগাড়ের পচা মাংস সরবরাহ করা হতো তা জানার চেষ্টা চলছে। খতিয়ে দেখা হচ্ছে বাজার ও ডিপার্টমেন্টাল স্টোরে এই ভাগাড়ের মাংস সাপ্লাই করা হতো কিনা। গতকালই কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জায়গায় রাতভর তল্লাশি চালিয়েছে ডায়মন্ড হারবারের জেলা পুলিশের দল। তদন্তে জানা যাচ্ছে ভাগাড়ের মরা পশুর পচা মাংস নাকি পৌঁছে যেত বাংলাদেশ ও নেপালেও। উল্লেখ করা যেতে পারে, গত ১৯শে এপ্রিল রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজের এক ভাগাড় থেকে রাজু মল্লিক ও ট্যাক্সি ড্রাইভারকে গ্রেপ্তার করা হয় এবং গত ২৬শে এপ্রিল কলকাতার নারকেল বাগানের এক কোল্ড স্টোরেজ থেকেও কুড়ি টন মরা পশুর পচা মাংস উদ্ধার করে রাজ্য পুলিশের তদন্তকারী দল। এই ঘটনায় ইতিমধ্যেই গোটা রাজ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের কংগ্রেস যদি সীমান্ত নিরাপত্তার জন্য যথেষ্ট অর্থ বরাদ্দ না করে তাহলে সরকার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমেরিকা ও মেক্সিকোর মধ্যে দেওয়াল নির্মাণের অর্থ অন্তর্ভুক্ত থাকতে হবে সীমান্ত নিরাপত্তার ওই অর্থায়নে। গত মাসে ট্রাম্প ১.৩ লক্ষ কোটি ডলারের বাজেট বিল স্বাক্ষর করেন, যার ফলে সেপ্টেম্বরের শেষ নাগাদ সরকার খোলা থাকবে। শনিবার মিশিগানে এক রাজনৈতিক সমাবেশে প্রেসিডেন্ট বলেন, ২৮শে সেপ্টেম্বর কংগ্রেসে বাজেট বিল ভোট হবে। তিনি বলেন, ওই বিলে দেওয়ালের জন্য অর্থ বরাদ্দ না থাকলে তিনি তাতে স্বাক্ষর করবেন না। ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানের সময় তার নির্বাচন প্ল্যাটফর্মের একটা বড় অংশ ছিল দেয়াল নির্মাণের বিষয়টি। রবিবার সিরিয়ার সরকারি বার্তা মাধ্যমে বলা হয়, যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক বাহিনী এসডিএফ এর কাছ থেকে সিরিয়ান সেনাবাহিনী ফোরাত নদীর পূর্ব দিকে বেশ কয়েকটি গ্রাম দখল করেছে। রবিবার রাষ্ট্রীয় বেতার মাধ্যম সানা থেকে বলা হয়, রাশিয়া সমর্থিত সিরিয়ান সেনাবাহিনী চারটি গ্রাম দখল করে। ওই গ্রামগুলো এর আগে এসডিএফ এর নিয়ন্ত্রণে ছিল। প্রাদেশিক রাজধানী দিয়ের এলজোর এর কাছে এসডিএফ এ প্রধানত নেতৃত্ব দেয় কুর্দি YPG মিলিশিয়া বাহিনী। বিশ্ব সংবাদ শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। বিশ্ব সংবাদেই আপনারা শুনেছেন শেগুফতা নাসরিন কুইনের উপস্থাপনায় রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে। সফররত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের সদস্যরা রবিবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বান্দরবনের নাইক্ষংছড়ির নোম্যান্স ল্যান্ড পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের সঙ্গে তারা কথাও বলেন। শুনবেন এখন এ নিয়েই আমির খসরুর ঢাকা থেকে পাঠানো আরও বিস্তারিত একখানি রিপোর্ট।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যগণ কক্সবাজারের কুতুপালং এবং বান্দরবনের নোম্যান্স ল্যান্ডের অস্থায়ী আশ্রয় শিবির পরিদর্শনের সময় তারা অনেক রোহিঙ্গার সাথে সরাসরি কথা বলেছেন। যাদের সাথে তারা কথা বলেছেন তাদের কয়েকজন বললেন,
সেনাবাহিনী মায়ানমার যেভাবে আমাদেরকে নির্যাতন করছে, অত্যাচার করছে, যেভাবে মার বুক থেকে জ্বলন্ত আগুনে যেভাবে ছেলেকে নিক্ষেপ করছে, সব তথ্যগুলো আমরা তুলে ধরছি।
আমরা দেখে গেছে, আমরা কি নির্যাতন করছে মায়ানমার গভর্নমেন্ট, তাহলে ওরা দেখে গেছে, জানে গেছে, শুনে গেছে।
তারা যে দূর পাচ্ছি আমরা রিয়েল ব্যাপারটা আমরা বলতে পারছি, আমরা বিষয়গুলো আমরা অনেক খুশি হয়েছি।
পরে প্রতিনিধি দলের সদস্যরা সংবাদ সম্মেলনে বলেন তারা কক্সবাজারে এসেছেন পরিস্থিতি সরজমিনে দেখার জন্য। তারা এরপরে যাবেন মিয়ানমার, পরে সিদ্ধান্ত নেবেন পরবর্তী করণীয় কী হবে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি পেরুর স্থায়ী প্রতিনিধি গুস্তাভ কন্দ্রা বলেন, তিনি বললেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে নিউ ইয়র্ক গিয়ে নিরাপত্তা পরিষদে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব পরবর্তী পদক্ষেপ কী হবে সে সম্পর্কে। রাশিয়ার প্রতিনিধি বলেন, তিনি বলেন, এটি প্রয়োজনীয় ছিল যে পরিস্থিতি বাস্তবে পর্যবেক্ষণ করা, এজন্যই আমরা এখানে এসেছি। এই সংকটের কোনো জাদুকরি সমাধান নেই, এমন কোনো জাদুর কাঠিও নেই যা দিয়ে সমস্যার সমাধান সম্ভব। চীনের প্রতিনিধি বলেন, সমস্যাটি খুবই জটিল, সমস্যার সমাধান করতে হবে কূটনৈতিক উপায়ে, বললেন চীনের প্রতিনিধি। সফরকালে প্রতিনিধি দলের সাথে থাকা বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন,
এর ফলে যেখানে এমন সদস্য আছেন যারা সিকিউরিটি কাউন্সিলের সকল রেজলিউশনের সমানভাবে সমর্থন দেননি, কিন্তু তারাও বলেছেন যে তারা এই সমস্যার গভীরতা বোঝেন এবং এর গুরুত্ব সহকারে তারা এই সমস্যাটি সমাধানের জন্য কাজ করবেন।
নিরাপত্তা পরিষদের সদস্যরা রাতে ঢাকায় এসে পৌঁছেছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজ ঢাকায় এবং সেই সঙ্গে সারা বিশ্বের বিভিন্ন স্থানের মতো গোটা বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাবগম্ভীর পরিবেশে পালিত হল শুভ বৌদ্ধ পূর্ণিমা। রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে নাসরিন হুদা বিথি।
আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় তিথি। রবিবার সকাল 8টায় কমলাপুর বৌদ্ধ বিহার থেকে শোভাযাত্রা বের করা হয়। বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে ধর্মরাজিক বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাব গাম্ভীর্য পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করেন।
মাহদুবেলেবিন মারুদুতেরিন পর
অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন,
গৌতম বুদ্ধের অনুসারীরা তারা এই দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় তারা মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য জ্ঞানের চর্চা করেছেন, সত্যের অনুসন্ধান করেছেন। সেই হিসাবে পৃথিবীর মহৎ ধর্মগুলোর ভিতরে বৌদ্ধ ধর্ম এটি গুরুত্বপূর্ণ ধর্ম।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেন,
ধর্মের মধ্যে দিয়ে মানুষ তার মানবতাবোধকে খুঁজে পায়, ধর্মের মধ্যে দিয়ে মানুষ মনুষ্যত্ববোধকে জাগ্রত করে, ধর্মের মধ্যে দিয়ে পারস্পরিক সহমর্মিতার সেতু রচনা করে, ধর্মের মধ্যে দিয়ে মানুষ তার যে স্বাভাবিক গতি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে।
এ সময় বৌদ্ধবিহারের ধর্মগুরু শুদ্ধানন্দ মহাথেরও বলেন,
শান্তি সভ্যে সত্তা সুখী ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী জীবন যাপন করার জন্য সংগ্রাম আত্মত্যাগ করে জাতির জনক আমাদের থেকে চলে গেছেন, যাই হোক তার সুপ্ত বাণীকে জাগ্রত করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি একে অপরের ভাই।
আজ থেকে প্রায় 2500 বছর আগে গৌতম বুদ্ধ শান্তির বাণী প্রচার করেছিলেন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। গৌতম বুদ্ধ এই বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করায় এই দিনটি বৌদ্ধদের জন্য অত্যন্ত সৌভাগ্যের।
আমাদের বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই বৌদ্ধ পূর্ণিমা। এই বৌদ্ধ পূর্ণিমা আসার কারণ হচ্ছে আমরা বুদ্ধের নিকট প্রার্থনা করা, যাতে আমরা সুখে আমরা শান্তিতে থাকতে পারি।
বৌদ্ধ পূর্ণিমাতে আমরা আসি অনেক পূজা ফুল পানি নিয়ে, এগুলা বুদ্ধকে প্রার্থনা করে পূজা দিয়ে আমাদের মনের আশাটা পূর্ণ করে।
নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবার ভিন্নতর প্রেক্ষিত, অন্য আরেকটি প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনের কিছু খবর। যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশি আমেরিকান শেখ রহমান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। 1981 সালে ছাত্র হিসেবে যুক্তরাষ্ট্রে এসে একসময় ডিশওয়াশারেরও কাজ করেছেন তিনি। জর্জিয়া রাজ্যের অ্যাটলান্টার ডিস্ট্রিক্ট 5 থেকে স্টেট সেনেটর হিসেবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ রহমান। এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন নিউ ইয়র্ক থেকে আকবর হায়দার কিরণ।
ডেমোক্রেটিক পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশী আমেরিকান শেখ রহমান দীর্ঘদিন ধরে মূলধারার রাজনীতির সাথে জড়িত। তিনি জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট 5 থেকে স্টেট সেনেটর হিসেবে ডেমোক্রেটিক পার্টির হয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। 1981 সালে একজন ছাত্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে একসময় ডিশওয়াশারে কাজও করেছেন শেখ রহমান। 28 এপ্রিল নিউ ইয়র্কে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার এসএল শেখ রহমানকে নিয়ে একটি বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্থানীয় কংগ্রেস ওম্যান গ্রেস মেং সহ মূলধারা ও প্রবাসের অনেকে যোগ দেন। ভয়েস অব আমেরিকার সাথে আলাপকালে শেখ রহমান বলেন, এই নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি অত্যন্ত আশাবাদী।
I'm always optimistic. Now I'm election kortam na. I've been involved with the party for long, long time, and I know what's going on. And I'm going to give my best that I can. Amar election er din ratre ami bolte chai na je I should have, could have, or done that. I'm going to do everything in my power to win this race. If God willingly, Allah jodi chai, inshallah jitbo.
Kobe theke apnar ei Democratic Party sathe ei je involvement?
আমি কিন্তু ডেমোক্রেট পার্টির সাথে অনেক দিন ধরে ইনভলভমেন্ট। আমার ফার্স্ট ক্যাম্পেইন আমি 1982 মেয়র এডি নক্স শার্লটের তখনকার মেয়র ছিল, হি ওয়াজ রানিং ফর গভর্নর। আমার ফার্স্ট ক্যাম্পেইন আমি 1982 করি। সো আই এম বিন ইনভলভ মোর দেন 35 ইয়ার্স, সো আই এম নট নিউ টু দিস, বাট অফকোর্স নিউ টু মি, আই এম রানিং ফর স্টেট সেনেট।
আর জর্জিয়া অঙ্গরাজ্যে ডেমোক্রেটদের সার্বিক কেমন শক্তি?
শক্তি আমরা অ্যাকচুয়ালি জর্জিয়াকে বলা হয় রেড স্টেট। One of the reason Georgia is rested because we do not participate. Amra goto 3-4 election je dekhi research kore dekha jay amra 200,000 to 250,000 vote amra hartisi, amra capture korte partisi na state capital. Shudhu African American e amader Georgia te more than 500,000 register na, অন্য মাইনরিটি বাদ দিলাম। মাইনরিটির আমরা ভোটে যাই না, আমরা উই ডোন্ট ইলেক্ট, উই ডোন্ট গো রেজিস্টার অ্যান্ড উই ডোন্ট গো টু দ্য পোল, দ্যাটস আওয়ার প্রবলেম, উই আর উই ফেলড ইন দিস রেগার্ড। সো আমরা যদি মাইনরিটিকে মোবাইলাইজ করতে পারি, উই ক্যান রেজিস্টার অ্যান্ড গেট টু দ্য পোল, উই ক্যান টেক কন্ট্রোল। রাইট নাও আনফর্চুনেটলি উই ডোন্ট হ্যাভ দ্য কন্ট্রোল, বাট উই হোপফুল।
বাংলাদেশি তারপর আফ্রিকান আমেরিকান সব কিছু মিলিয়ে আপনার নির্বাচনী এলাকায় ভোটারের সংখ্যা আনুমানিক কত হবে?
আমাদের ভোটার সংখ্যা 85,300, 85,500 মতন টোটাল। তার মধ্যে দিস ইজ এ মেজরিটি মাইনরিটি ডিস্ট্রিক্ট, হুইচ মিনস 77% আমার ডিস্ট্রিক্টে আফ্রিকান আমেরিকান, হিসপ্যানিক এবং এশিয়ান আমেরিকান, অনলি 22.7 ইজ ওয়াইড।
আর ওদের ভেতর কি বেশিরভাগই ডেমোক্রেট সাপোর্টার?
মোস্টলি আমার যে ডিস্ট্রিক্টে, দিস ইজ বিকজ রিপাবলিকান এই সিটে কন্টেস্ট করে নাই সিন্স 2004, সে জেরিম্যান্ডার ডিস্ট্রিক্ট। এমনভাবে ডিস্ট্রিক্টটা করা হয়েছে যেটা এই সিটটাকে ডেমোক্রেটকে প্রিমিয়ার দিয়ে দেওয়া হয়েছে। গাই এম রানিং, হি ইজ বিন দেয়ার ফ্রম 2004 এন্ড হি নেভার হ্যাড এ চ্যালেঞ্জ।
অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার এসালের প্রেসিডেন্ট মাফ মিসবাউদ্দিন শেখ রহমানকে নিয়ে নিউ ইয়র্কে আয়োজিত এই অনুষ্ঠান সম্বন্ধে ভয়েস অব আমেরিকার সাথে আলাপকালে বলেন,
শেখ রহমান ইজ এ ভেরি গ্রাসরুট অর্গানাইজিং লিডার, হি হ্যাজ বিন ডুইং দিস ফর ওভার 30 ইয়ার্স। আপনারা হয়তো জানেন উনি একমাত্র বাংলাদেশি, একমাত্র সাউথ এশিয়ান যিনি ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টির এক্সিকিউটিভ বোর্ড মেম্বার।
অনুষ্ঠানে আগত এসালের জর্জিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট ও শেখ রহমানের প্রধান প্রচার সমন্বয়কারী আলী হোসেন বলেন,
আমি প্রথমত এসালের, আমি জর্জিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট এবং জর্জিয়া গুনাইট কাউনি ডেমোক্রেটিক পার্টির এক্সিকিউটিভ কমিটির মেম্বার। গত 2 মাস আগে আমি নির্বাচিত হয়েছি। আমি লং টাইম আমি বিভিন্ন কংগ্রেসম্যান সেনেটারের ক্যাম্পিং কাজ করতেছি, তো আমি প্রাউড আমি যে শেখ রহমানের সাথে কাজ করি। ক্যাপিটাল হিলে যাই, ওয়াশিংটন গেছি, বিভিন্ন জায়গায় আমি যাই। উনি রিয়েলি ডেমোক্রেটিক পার্টির ভালো একটা জায়গায় আছে এবং ডিসিশন মেকারে আছে।
এসালের সেক্রেটারি ও মূলধারা শ্রমিক ইউনিয়ন নেতা আব্দুল করিম চৌধুরী তাদের এই অনুষ্ঠান সম্বন্ধে ভিওর সাথে আলাপ করতে গিয়ে বলেন,
দেখুন শেখ রহমান একজন বাংলাদেশি যিনি জর্জিয়া স্টেট সিনেটর ক্যান্ডিডেট, তার জন্য আমরা জর্জিয়াতেও গিয়েছি এবং সেখানে এসালের চ্যাপ্টারের পক্ষ থেকে আমরা তাকে এন্ডোর্স করেছি জর্জিয়াতে। আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জনাব শেখ রহমানকে নিউ ইয়র্ক থেকে সমস্ত এসালের, এসাল ন্যাশনালের পক্ষ থেকে এন্ডোর্স করছি এবং তার জন্য অর্থ সংগ্রহের কাজ শুরু করেছি। আমরা খুবই আশাবাদী, কেননা যেই ডিস্ট্রিক্ট থেকে তিনি নির্বাচন করছেন সেটা একটা মাইনরিটি, মানে সংখ্যালঘুদের একটা ডিস্ট্রিক্ট, 70% লোকেই সংখ্যালঘু, এবং সেখান থেকে যদি আমরা শুধু সংখ্যালঘু না বলে সবাইকে ইউনাইট করতে পারি এবং সেখানে একটা ভালো কোয়ালিশন করতে পারি, যেটা আমাদের শেখ রহমান সাহেব করে যাচ্ছেন এবং আসালের লোকজন সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে, আশা করি একটা বৃহত্তর কোয়ালিশনের মধ্য দিয়ে আমরা ওনাকে নির্বাচিত করে আনতে পারবো। উনি একজন যোগ্য লোক, সুযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব।
নিউ ইয়র্কের কংগ্রেস ওমেন ও ডেমোক্রেটিক পার্টির নির্বাহী কমিটির মেম্বার গ্রেস ম্যাং শেখ রহমানের সাথে তার দীর্ঘ সখ্যতার কথা বলতে গিয়ে ভয়েস অফ আমেরিকাকে বলেন,
I've been friends with Sheikh for a long time. We work together at the Democratic National Committee. He is someone who does a great job making sure that the voices of Bangladeshi American community and Asian American community is being heard around the country.
How do you evaluate the role of Bangladeshi Americans in American community or developing American values and everything?
I think the Bangladeshi American community has really proven its strength right here in New York. In a very short time, Bangladeshi community was able to have Bengali on the voting ballot, was able to get New York City school holiday off for Eid for all New York City children. And that is tremendous.
You just mentioned about halal food and other things.
Yes, we're still working on that.
Thank you very much for being a friend of Bangladesh.
Thank you. Dhonnobad.
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও মূলধারার রাজনীতির সাথে প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের আরো ঘনিষ্ঠতার উপর গুরুত্ব আরোপ করেন এবং শেখ রহমানের সাফল্য কামনা করেন। আকবর হায়দার কিরণ, ভয়েস অফ আমেরিকা, নিউ ইয়র্ক।
1978 সাল থেকে নিয়ে এ পর্যন্ত আফগানিস্তানে 25,000-এরও বেশি মানুষ ল্যান্ডমাইনের আঘাতে হতাহত হয়েছেন। সিরাজ আফগানমাল একজন ল্যান্ড মাইন নিষ্ক্রিয়করণের বিশেষজ্ঞ, তাঁকে নিয়েই আমাদের এখনকার প্রতিবেদন। প্রতিবেদন লিখেছেন আজিজুল্লাহ পোপাল এবং জবিউল্লাহ গাজী। আপনাদের বঙ্গানুবাদ শোনাচ্ছেন সঞ্জানা ফেরোজ এবং সেলিম হোসেন।
এই স্থানটি পাঞ্জাবের জেলা কেন্দ্র কান্দাহার শহরের পশ্চিমে অবস্থিত। সিরাজ আহমেদ আফগানমাল রাস্তার পাশে মাইনগুলো সরাতে ব্যস্ত। সম্প্রতি সরকারি বাহিনী তালেবানদের দখল থেকে পুনরুদ্ধার করেছে এই স্থানটি।
It does not require a battery, charger or anything else. When a vehicle passes over it, it explodes and causes destruction.
এই যন্ত্রের কোনো ব্যাটারি, চার্জার বা অন্য কিছু দরকার হয় না। যখন কোনো গাড়ি এর পাশ দিয়ে চলে যায় তখন এটি বিস্ফোরিত হয় এবং আশেপাশে সব ধ্বংস করে।
আফগানমাল এই পর্যন্ত প্রায় 10,000 বিস্ফোরক নিষ্ক্রিয় করেছেন, দেশের একমাত্র বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ যিনি কয়েক হাজার মানুষের জীবন বাঁচিয়েছেন। আফগানমাল তার এই কাজের ঝুঁকি সম্পর্কে জানেন। 2 মাস আগে তার সহকর্মী বাহাদুর খান মারা যান। স্থলমাইন সরাতে যেয়ে আফগানমাল অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। তবে 12 বছর বয়সী নুরজিয়া এত ভাগ্যবতী ছিল না। কয়েকশো কিলোমিটার দূরে আফগানমাল মাইন নিষ্ক্রিয় করছিলেন। নুরজিয়া তার বাড়ি নানগাহার প্রদেশে সেই স্থলমাইনের ওপর পা রাখতেই তা বিস্ফোরিত হয়। ওই বিস্ফোরণে নুরজিয়া 2 পাই হারায়। তখন সকাল 8 বাজে যখন আমার মা আমাকে রান্না করার জন্য চুলার লাকড়ি আনতে পাঠালো। আমার সেদিন যেতে মন চাইছিল না, কিন্তু তারপরও গেছি কারণ ঘরে বসে ভালো লাগছিল না। আমি আমার 2 পাই হারাই ওই দিনের বিস্ফোরণে। একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা নুরজিয়ার কৃত্রিম পা স্থাপন করে দেয়। এখন নুরজিয়া হাঁটতে পারে, পরিবারের সবাইকে সাহায্য করতে পারে কাজে কর্মে। তবে তার মনে দুঃখ, সে স্কুলে যেতে পারে না। যারা স্থলমাইন স্থাপন করে তাদের প্রতি নুরজিয়ার বিদ্বেষ জন্মেছে এই দুর্ঘটনার পর থেকে।
I ask them why they cause suffering to people. May God get angry with those who lay bombs and hurt or kill civilians.
আমি জানতে চাই কেন তারা মানুষকে এভাবে কষ্ট দেয়, যারা এভাবে বোমা দিয়ে মানুষকে অথর্ব করে দেয়, মেরে ফেলে। আমি চাই আল্লাহ তাদের অনেক কঠিন শাস্তি দিক। প্রতিদিন নুরজিয়ার বাবা তাকে সাহায্য করে কৃত্রিম পা সংযোগ করে দিতে। নুরজিয়া স্বপ্ন দেখে বড় হয়ে সে একদিন ডাক্তার হবে। তবে এখন তার সেই স্বপ্ন শুধু স্বপ্ন হয়ে আছে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আমাদের এবারের প্রসঙ্গ লেখিকা হাসনা মওদুদের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। দক্ষিণ এশিয়ার সামগ্রিক উন্নয়নে নারী সমাজের অবদান, এই তার ওই বইয়ের বিষয়বস্তু। ওয়াশিংটনের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ওই বইয়ের প্রকাশনা উপলক্ষে তিনি যে আহ্বান জানান তারই ওপর ভিত্তি করে এই রিপোর্ট করছেন সেলিম হোসেন।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর রিসোর্স ইম্প্রুভমেন্ট, নারি নামক এনজিওর প্রধান বাংলাদেশের সাবেক সাংসদ, শিক্ষাবিদ, লেখিকা হাসনা মওদুদ তার ওয়ের উইমেন রুল সাউথ এশিয়া নামক বইতে গোটা দক্ষিণ এশিয়ার নারী উন্নয়ন, নারী ক্ষমতায়ন, নারী নির্যাতন সহ নারী অধিকারের খুঁটিনাটি তুলে ধরেছেন।
এই ধরনের কোন বই আমি এখনো বাজারে দেখি নাই যেটাতে আমার ব্যক্তিগত এদের সঙ্গে সম্পর্ক ছিল, যেসব লিডারদের কথা আমি বলেছি। তো ইট ইজ মোর ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স দ্যাট আই হ্যাভ রিটেন দিস বুক।
আচ্ছা, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নারীদের অবস্থা কি বলে আপনি মনে করেন?
বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের অবস্থা নিশ্চয়ই আগের চেয়ে অনেক উন্নত। এখন অনেক বেশি কম্পিটিশন, অনেক বেশি মানে এখন মেয়েরা লম্বা লাইন দিয়ে ভোট দিতে যায়, সুতরাং মেয়েদের ভূমিকা অনেক অগ্রণী। আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা মেয়েরা ঘুরাচ্ছে এবং তাদের অনেক অবদান। সুতরাং যারা শাসক গোষ্ঠী তারাও মেয়েদের জন্য চিন্তা করেন। সুতরাং এটা একটা ক্রিটিক্যাল সময়, কারণ বাংলাদেশে এখন গণতন্ত্র উদ্ধার, গণতন্ত্র পুনরুদ্ধার অথবা আবার নির্বাচন, এইগুলি নিয়ে ন্যাচুরালি আমাদের দেশে যেটা 2013 হয়েছিল, আবার আরও আগে হয়েছিল, এটা ইটস এ নর্মাল থিং।
বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা এবং সমাজের উন্নয়নে নারীর কি প্রয়োজন সে প্রসঙ্গে কথা বলেন হাসনা মওদুদ।
আমি মনে করি যে নারী একেবারে শাসক গোষ্ঠীর উপরে থাকলে অথবা বিরোধী দলে থাকলেই সাধারণ মেয়েদের উন্নতি হয় না, কিন্তু এরা যেহেতু কর্ণধার, এরা কিন্তু অনেক যে আপনার দেহ ব্রোকেন দ্য গ্লাস স্কাই যেটাকে বলে, ব্যারিয়ার ভেঙে দিয়েছে, দেহ মেড স্পেস, জায়গা করে দিয়েছে মেয়েদের জন্য। আমি এটা খুব ভালো মতন দেখি যে আজকে মেয়েরা, ছেলেরা যদি সেরকম যোগ্য হতো তাহলে ছেলেরাও এগিয়ে আসতো। তা আমি মনে করি এই দুইজন আমাদের যে মহিলা নেত্রী আছে তারা এত পপুলার এবং তাদের এত এত তাদের কি বলে সমর্থন আছে বলেই তারা আছে।
রোহিঙ্গা সংকট সমাধানে আপনার কি মন্তব্য বা কি?
আমি নিজে গিয়েছি রোহিঙ্গাদের যখন প্রথম থেকেই তারা আসা শুরু করলো, আমি নভেম্বর মাসে রোহিঙ্গাদের জন্য রিলিফ নিয়ে গেছি, ছোট্ট আমার একটা গ্রুপ নারী নাম, এবং আমি খুব অবাক হয়েছি যে তারা অবাক হই নাই, তারা রিলিফ চাচ্ছে না, তারা চাচ্ছে বিচার, তারা চাচ্ছে কম্পেনসেশন। এবং আমি কয়েকবার রিলিফ দেওয়ার পরে আমি ঠিক করলাম যে না, এদের এই জেনোসাইডটা ডকুমেন্ট করতে হবে, এবং আমার গ্রুপটাই সবচেয়ে প্রথম লোকাল এনজিও, লোকাল বাংলাদেশি এনজিও হিসাবে আমরা এই রোহিঙ্গা নারী ও শিশুদের জেনোসাইড, রেপ, তারপরে তারপরে আপনার ওই যে আর্সন, এইগুলো আমরা চেষ্টা করেছি, আমাদের একটা রিপোর্ট তৈরি আছে। সুতরাং আমি খুবই চিন্তিত এদের, বিশেষ করে এদের ফিরে যাওয়ার আমি কোনো সম্ভাবনা দেখছি না, আনলেস দে আর গিভেন সিটিজেনশিপ অ্যান্ড ফুল রাইটস অ্যান্ড কি বলে অ্যাক্সেস টু দেয়ার ল্যান্ড অথবা দেয়ার ওনারশিপ অফ ল্যান্ড অ্যান্ড শিশুদের শিক্ষা ব্যবস্থা।
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে হাসনা মওদুদ বলেন, বইটির শুরুর দিকে তিনি বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তুলে ধরতে বর্ণনার পাশাপাশি কিছু দুর্লভ ছবিও ব্যবহার করেছেন, টেনেছেন নারী উন্নয়নের নানান উদাহরণ।
ইন বাংলাদেশ শেখ মুজিবুর রহমান হু ওয়াজ অ্যাসাসিনেটেড, দ্য এন্টায়ার ফ্যামিলি ওয়াজ অ্যাসাসিনেটেড, কিলড, অ্যান্ড ওনলি টু মেম্বার্স অফ দেয়ার ফ্যামিলি সারভাইভড, হাসিনা অ্যান্ড রেহানা, অ্যান্ড টুডে হাসিনা ইজ নাও দ্য লিডার অফ আওয়ামী লীগ অ্যান্ড শি হ্যাজ হেল্ড office of prime minister twice. She is right now the prime minister of Bangladesh. And then we have the picture of General Zia. Again, he was a war hero, freedom fighter. He was president of Bangladesh. When he died, his wife, who had never been seen outside, you know, she was the only uniting force. So everybody went to her, you must save the country or save the party. So she, housewife, became a leader, and so there you are. And also
Sheikh Mujib ke shopuribare hotta kara hai, beche thaken Sheikh Hasina o Sheikh Rehana. তিনি দুইবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। বইতে জিয়ার রহমানের ছবি আছে, তিনি মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট। অবাক ব্যাপার হচ্ছে তার মৃত্যুর পর তাঁর স্ত্রী, যিনি কখনোই রাজনীতি করেননি, বহু মানুষের জন্য হয়ে ওঠেন ঐক্যের প্রতীক।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতিতে পারিবারিক ঐতিহ্যের প্রথার কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, বেনজির ভুট্টো, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী তাদের মধ্যে অন্যতম। বলেন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই পরিবারতন্ত্র একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে
দাঁড়িয়েছে। Wife is already a leader, his son can be a successor, and the daughter, and I argued why not then Sheikh Hasina's son Joy and Khalid Azia's son Tariq. So it is this dynastic.
নেহরু কন্যা ইন্দিরা গান্ধী, তার পুত্র রাজীব গান্ধী, তার পুত্র রাহুল গান্ধী যদি রাজনীতির উত্তরাধিকার হতে পারেন, তবে বাংলাদেশে হাসিনা পুত্র জয় বা খালেদা পুত্র তারেক কেন হবে না?
Very long time. They are very both very powerful women leaders who have played major roles in ousting military dictators.
Hasna Maudud bolen, বাংলাদেশে ১৯৯০ সাল থেকে প্রধান দুটি দল চালাচ্ছেন দুজন নারী। সেনা স্বৈরাচারের পতন ঘটিয়েছেন তারা একত্রে লড়াই করে, আর এখন দুজন দুজনের সঙ্গে লড়ছেন। নারীদের মধ্যে এমন লড়াইও দক্ষিণ এশিয়ায় একটি ঐতিহ্য।
We also see the case of women, you know, subjugating women, older women doing to their younger women, mother-in-laws to daughter-in-laws.
অল্পবয়সী নারীর ওপর বয়স্ক নারীর প্রাধান্য বিস্তার বা শাসন করার বিষয় অথবা পুত্রবধূর ওপর শাশুড়ির প্রভাব অলিখিত নিয়মে পরিণত হয়েছে, চক্রাকারে চলছে এই নিয়ম।
তিনি বলেন, নারীর ক্ষমতায়ন হলেও এখনও দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশে, নারীর ওপর অ্যাসিড নিক্ষেপ, ধর্ষণ, পারিবারিক নির্যাতন সহ নানান ধরনের মারাত্মক ঘটনা ঘটছে। এসব বন্ধে নারীর পাশাপাশি পুরুষদেরকেও আরও শক্তিশালী ভূমিকা রাখা দরকার বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক দুই রাষ্ট্রদূত টেরি শেফার ও ড্যান মজেনা সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। তারা বইটি সম্পর্কে প্রশ্ন করেন লেখিকা হাসনা মওদুদের কাছে।
আর এবারের প্রসঙ্গ যুব সংবাদ। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ব্রায়ান লিনের প্রতিবেদন, বঙ্গানুবাদ শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত, শাহাদাত হোসেন সবুজ।
আমেরিকান ছাত্ররা শিক্ষায় কিরকম উন্নতি করছে তা নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে দেখা গেছে যে গত বছরে গণিতে এবং পড়ার দক্ষতায় খুব সামান্যই উন্নতি হয়েছে। ২০১৭ সালে জাতীয় স্তরে এই শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন করা হয় এবং ১০ এপ্রিল নেশনস রিপোর্ট কার্ড অর্থাৎ শিক্ষার অগ্রগতি নিয়ে জাতীয় স্তরে মূল্যায়ন প্রকাশ করা হয়। এই রিপোর্ট সারা যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে তার ভিত্তিতেই তৈরি করা হয়েছিল। শিক্ষা অধিদপ্তর এই পরীক্ষাটির আয়োজন করে।
হ্যাঁ জয়তী, আপনি ঠিকই বলেছেন, এই যে সমীক্ষাটি চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের ছাত্রছাত্রীদের উপরে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা অঙ্কে অতটা ভালো করছে না, একই সাথে ইএলএ যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর্ট পড়ার ক্ষেত্রে সেখানেও কিন্তু বরাবরের মতো পিছিয়ে পড়ছে। আমার মনে পড়ছে ২০০৬ সালে আমি নিউ ইয়র্ক টাইমসের একটি আর্টিকেল পড়ছিলাম যেখানে যে নিবন্ধে লেখা হয়েছিল যে কিভাবে অঙ্কে যুক্তরাষ্ট্রের ছেলেমেয়েরা
পিছিয়ে পড়ছে
এবং সেটাকেই মোকাবেলা করবার জন্য বেশ কিছু পদক্ষেপ কিন্তু শিক্ষা বিভাগ থেকে নেওয়া হয়েছিল।
এই রিপোর্টটি গবেষণা করে এইটাও দেখা গেছে যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে এক তৃতীয়াংশ শিক্ষার্থী পড়া এবং গণিতে দক্ষ হিসেবে বিবেচিত হয়েছে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ অষ্টম শ্রেণীর বয়স, মানে ছাত্রছাত্রীদের বয়স কিন্তু ধরো ১৩ বা ১৫ বছর। তো শিক্ষা দপ্তর দক্ষতা নির্ধারণ করার পদ্ধতির নামকরণ করেছে সলিড একাডেমিক পারফরমেন্স, এবং এতে বলা হয়েছে যে যখন কোনো শিক্ষার্থী এই স্তরে পৌঁছতে পারে তখনই ধরা হয় যে যে কোনো বিষয় সম্পর্কে তাদের যথেষ্ট ভালো জ্ঞান আছে এবং তারা বাস্তব পরিস্থিতিতে তাদের এই জ্ঞানগুলি কিন্তু প্রয়োগ করতে সক্ষম হবে। এইসব শিক্ষার্থীদের এই ধরনের বিষয়গুলিতে, মানে ধরো গণিত, ইংলিশ পড়া, যাতে বিশ্লেষণী ক্ষমতাটা যথেষ্ট ভালোভাবে উন্নতি হয় তাদের, সেটাই কিন্তু চেষ্টা করা হয়।
হ্যাঁ দেখুন জয়তী, শিক্ষা বিভাগের সাথে কাজ করার সুযোগ আমার হয়েছে, তো আমি যেটা খেয়াল করেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে, আজকালকার ছাত্রছাত্রীরা নিবিষ্ট হয়ে যে পড়া সেই জায়গাগুলো কিন্তু ভুলে যাচ্ছে, শুধু যুক্তরাষ্ট্রেই নয়, আমি বলবো পুরো পৃথিবীব্যাপী কিন্তু এটা।
এবং এই রিপোর্টটি বিভিন্ন তথ্য যখন এই রিপোর্ট থেকে দেব তখন বুঝতে পারবে যে তুমি যেগুলো বলছো তার সাথে কিন্তু অনেকটাই রিলেশন রয়েছে।
শুনি তাহলে আমরা।
চতুর্থ শ্রেণীর ছাত্রদের মধ্যে ৪০% দেখা গেছে যে পড়ায় ও গণিতে দক্ষ হয়েছে। দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে শতকরা ২৫% শিক্ষার্থী গণিতে দক্ষ হিসেবে বিবেচিত হলেও পড়ায়, মানে যে কোনো রিডিং এ, একমাত্র ৩৭% দক্ষ হিসেবে নির্বাচিত হয়েছে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ৩৮% বিজ্ঞানে এবং সলিড একাডেমিক পারফরমেন্স এই স্তরে আর কি তাদেরকে দক্ষ হিসেবে বিবেচিত করা হয়েছে। কিন্তু অষ্টম শ্রেণী থেকে বিজ্ঞানে কিন্তু আবার শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৩৪%। ইদানিং কয়েক বছর ধরে আবার দেখা গেছে যে এই সব বিষয় নিয়ে রিপোর্ট যেগুলো মানে প্রকাশিত হয়েছিল তার ফলাফল এবং সাম্প্রতিককালে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে তার কিন্তু ফলাফল প্রায় একই রকম ছিল। হ্যাঁ, আর যুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তরের সেক্রেটারি বেটসি ডেভোস উনি বলছেন যে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে জাতির শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য অনেক কিছু করা যেতে পারে। তিনি বলেন যে রিপোর্ট যেগুলো প্রকাশিত হয়েছে তাতে ফলাফলে অত্যন্ত পরিষ্কার যে আমেরিকান ছাত্রদের জন্য আরও অনেক কিছু করতে হবে, তাদের আরও অনেক ভালো ফল করতে হবে এবং আমাদের ছাত্রদের পড়া ও গণিতের দক্ষতা যাতে কমে না যায় তার জন্য আমাদের দেখতে হবে যে আমরা কাজ করে যেতে পারি। আর ডেভোস এই ব্যাপারে আরও একটা জিনিস বলেছেন, একটা ব্যাপারে কিন্তু খুবই উদ্বিগ্ন। উনি বলতে চাইছেন যে এই মূল্যায়নের বিচারে সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্তরে বিবেচিত শিক্ষার্থীদের মধ্যে উনি কিন্তু একটা বেশ বড় পার্থক্য খুঁজে পেয়েছেন। বেশি মানে উঁচু স্তরে চলে গেছে সলিড একাডেমিক পারফরমেন্সে যে সংখ্যাটা আছে এবং যেটা যারা ভালো করছে না তাদের সংখ্যার মধ্যে ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। আর যদিও কয়েক বিলিয়ন ডলার কিন্তু এই ব্যবধান কমানোর প্রচেষ্টায় ব্যয় করা হয়েছে
টাকার অঙ্কে যদি আমরা দেখি।
আর ফ্লোরিডা রাজ্যের কিন্তু উনি ভূয়সী প্রশংসা করেন, কারণ মিস বেটসি ডেভোস বলছেন যে এই রাজ্যের শিক্ষার্থীদের মধ্যে চতুর্থ এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা গণিতে এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা পড়ায় যথেষ্ট গুরুত্বপূর্ণ দক্ষতার পরিচয় দিচ্ছে। তো এ ব্যাপারে তুমি তো স্কুলের সাথে যুক্ত ছিলে আমি জানি, তো চিফ স্টেট স্কুল অফিসারদের কাউন্সিলের প্রধান ক্যারিসা মিলার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন যে এই মূল্যায়ন এটাই প্রমাণ করছে যে কলেজ কেরিয়ার এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই সব শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য অনেক কাজের প্রয়োজন। তিনি আরও বলেন যে এটা খুবই স্পষ্ট যে আমাদের দেশের সব ছাত্রদের ভালো করে শিক্ষা দিতে হবে, বিশেষ করে যেসব ছাত্ররা পরীক্ষায় অত্যন্ত খারাপ ফলাফল করছে। সারা বিশ্বজুড়ে শিক্ষার্থীরা পড়াশোনায় কীরকম ফলাফল করছে সেটা পরিমাপের জন্য একটা বিশেষ কার্যক্রম করা হয়েছে যার নাম হলো আন্তর্জাতিক ছাত্র মূল্যায়ন প্রোগ্রাম অথবা
প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট PISA বলা হচ্ছে এটাকে, তাই তো?
এই প্রোগ্রামটি অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়নমূলক সংস্থা OECD অথবা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দ্বারা পরিচালিত হয়। প্রায় ধরো 72টি দেশের 15 বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে এই সাম্প্রতিক গবেষণাটি চালানো হয়েছে।
প্রায় 5 লাখ 5.5 লাখের মতো ছাত্রছাত্রীদের উপরে এই গবেষণা করা হয়েছে এবং এই গবেষণার যে ফলাফলটা পাওয়া গেছে তাতে করে দেখা যাচ্ছে সর্বোচ্চ স্তরে ভালো করেছে যে দেশের ছেলেমেয়েরা সেটা হচ্ছে কিন্তু সিঙ্গাপুর।
আচ্ছা আচ্ছা।
এবং সিঙ্গাপুরের পরে রয়েছে জাপান, তাইওয়ান, ফিনল্যান্ড, কানাডা, এরকম করে রয়েছে। যুক্তরাষ্ট্রের অবস্থানটা এরকম যে অর্থনৈতিকভাবে যে সমস্ত দেশ উন্নত সেই দেশগুলোর মধ্যে কিন্তু যুক্তরাষ্ট্রের ছেলেমেয়েরা
প্রত্যাশিত ফলাফলের থেকে অনেক কম মানে খারাপ করেছে আর কি, সেটা বলতে চাইছে তো? হ্যাঁ। তো এই যে পিজা নামের এই অধ্যয়ন বা পরীক্ষা ব্যবস্থা প্রতি 3 বছর অন্তর কিন্তু এটা সম্পূর্ণ হয়। আমেরিকান ছাত্রদের পড়ার পরীক্ষার গড় স্কোর ছিল 497, যা অবশ্য OECD দেশগুলির 493 এর উপরে ছিল। গণিতে যুক্তরাষ্ট্রের স্কোর ছিল 470 এবং বিজ্ঞান পর্বে ছিল 496। আর আরেকটা জিনিস যেটা পরবর্তী পর্যায়ে সর্বোচ্চ নম্বর নিয়ে যেসব শিক্ষার্থীরা ছিল সেটা তো তুমি অলরেডি বলেছো যে জাপান, ফিনল্যান্ড,
কানাডা, এরপরে
কানাডা, ব্রিটেন, জার্মানি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড। হ্যাঁ, তবে একটা জিনিস, প্রতি 3টি বিষয়ে নম্বর কিন্তু তাদের নম্বর কিন্তু 500 নিচে ছিল। আর পিজা জানিয়েছে যে তারা শিক্ষার্থীদের বিষয়ে এই ধরনের প্রতিবেদন প্রকাশ করে যাতে করে সারা পৃথিবী জুড়ে শিক্ষাবিদেরা শিক্ষা সংক্রান্ত নীতিগুলি সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। যদিও এই পরীক্ষাগুলি সঠিকভাবে পরিকল্পনা করা এবং এই পরীক্ষাগুলিকে সঞ্চালন করা এটা কিন্তু খুব কঠিন কাজ আর কি, এবং কিছু শিক্ষাবিদ এবং কিছু স্কুলের কর্মীরা কিন্তু পিজার এই পরীক্ষাটি অনেক রকম সমালোচনাও করেছেন। তো সমালোচকরা আরও বলছেন যে কিছু কিছু দেশে, উদাহরণস্বরূপ চীনের উদাহরণই নেওয়া যাক, পিজা পরীক্ষাটি কেবলমাত্র বেজিং এবং সাংহাইয়ে করা হয় এবং তারা বলেন যে এর ফলে চীনের গ্রামাঞ্চলগুলো কিন্তু উপেক্ষিত হচ্ছে, কিন্তু সেখানেই অধিকাংশ শিক্ষার্থী বাস করে এবং সেখানে অন্যান্য ধরনের গবেষণার ফলও কিন্তু খুব ভালো হয় না।
ইউএস এডুকেশন রিপোর্ট কার্ড, যুক্তরাষ্ট্রের ছাত্রছাত্রীদের ফলাফল বিষয়ে যে আলোচনাটি করলাম, সেখানে মূল উদ্দেশ্যটা এটাই যে যুক্তরাষ্ট্রের মতো একটি উন্নত দেশের ছেলেমেয়েরা প্রাথমিক শিক্ষায় অথবা মাধ্যমিক শিক্ষায় যতটুকু ভালো ফলাফল করবার কথা সেটাই সেটা সেভাবে করছে না।
পিজাকে নিরপেক্ষতার অভাবের অভিযোগেও কিন্তু অভিযুক্ত করা হয়েছে। সমালোচকরা আরও বলছেন যে এই ফলাফলগুলি প্রধানত পাবলিক সেক্টরের যে স্কুলগুলি সেইগুলির অর্থনৈতিক ভূমিকা সমর্থন করে, কেননা ওটি হচ্ছে ওইসিডির একটা অংশ। 2014 সালে কয়েকজন শিক্ষাবিদ পিজা সংস্থার পরিচালক মিস্টার অ্যান্ড্রিয়াসকে একটি খোলা চিঠি লিখে তাদের উদ্বেগের কথা প্রকাশ করেন এবং তারা বলছিল যে এই পদ্ধতিগুলি দ্বারা ছাত্রদের এবং শিক্ষকদের কর্মক্ষমতা মূল্যায়ন ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ বলেই তারা আখ্যায়িত করছেন। পিজা পরীক্ষা পদ্ধতির তথ্যগুলির এক সিনিয়র বিশ্লেষক হলেন গিয়ে মিয়াকো আইকাদা। তিনি বলেন যে এই সংস্থাটি পরীক্ষার সম্ভাব্য প্রশ্নগুলি তৈরি করে সেগুলির সাহায্যে গবেষণা এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন যাতে করে সবচেয়ে ভালোভাবে পরীক্ষাগুলো তৈরি করা যায়। আইকাদা আরও বলেছেন এ ব্যাপারে যে সর্বোত্তম নমুনা তথ্য সংগ্রহের জন্য সারা বিশ্বজুড়ে বিভিন্ন যারা অংশগ্রহণ করছে সেই সব দেশ এবং ওইসিডিতে যে অংশীদার দেশগুলি আছে তাদের মধ্যে কিন্তু তীব্র সহযোগিতার একটা প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন যে ওইসিডির অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে একটা সহযোগিতামূলক প্রক্রিয়া চালু থাকা দরকার যাতে করে এটা স্পষ্ট হয় যে কারিগরি সমস্যাগুলির কারণে শিক্ষার্থীদের স্কোর এবং অথবা নাম্বার মানে পরীক্ষার নম্বরগুলোর উপর যাতে কোনো প্রভাব না পড়ে। এবং আমরা আলোচনা শেষ করার আগে সবুজ এটাই বলতে চাই যে মিয়াকো আইকাদা আরও বলেছেন যে পিজা পরীক্ষা পদ্ধতির লক্ষ্যমাত্র শুধু বিভিন্ন সাবজেক্ট অথবা বিষয়ের উপর শিক্ষার্থীদের দক্ষতার মূল্যায়ন নয়, পরিবর্তে এই পরীক্ষাগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে করে একজন ছাত্রের সমস্যা সমাধানের দক্ষতা কতখানি এবং তারা এই যে জ্ঞানগুলো পাচ্ছে এই সমস্ত জ্ঞানগুলি তারা বাস্তব জগতে পরিস্থিতির সমস্যা সমাধান করতে কিভাবে ব্যবহার করছে সেটাই কিন্তু এরা পরীক্ষা করার চেষ্টা করছে।
আজকের বিজ্ঞান পর্বে আলোচ্য বিষয় রোবট এবং রিপোর্ট করছেন ভয়েস অফ আমেরিকার ফায়জা আল মাসরি, উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া।
নির্মাণ শিল্পে সবসময়ই দক্ষ কর্মীর চাহিদা অন্যান্য শিল্পের চাইতে অনেক বেশি। সাধারণত সবল ও দক্ষ কর্মীরাই রাস্তাঘাট, দালান কোঠা, সেতু এইসব তৈরি করেন এবং এই কাজের সঙ্গে যুক্ত থাকেন। তবে ইদানিংকালে বড় বড় ইট গাঁথার কাজে অন্য আরেক ধরনের কর্মীদেরও দেখা যাচ্ছে, যারা একটুও ক্লান্ত না হয়ে অবিরাম কাজ করতে পারে। হ্যাঁ, একটু রহস্য করেই বলছি, আপনারা কি জানেন এই কর্মী কারা? এরা হচ্ছে রোবট। নিউ ইয়র্ক ভিত্তিক কনস্ট্রাকশন রোবোটিক্স কোম্পানি নির্মাণ কাজের জন্য মোটামুটি আধা স্বয়ংক্রিয় রোবট তৈরি করছে, যার নাম দিয়েছেন তারা স্যাম। স্যাম একদিনে প্রায় 3,000 ভারী এবং বড় ধরনের ইট গাঁথতে সক্ষম। বিরিচ নামের একটি মেশিনারি কোম্পানির প্রেসিডেন্ট টড বিরিচ তিনি বললেন,
The drive behind this was to look at some technology to be able to allow me to do more volume and keep my current customers happy by doing more of their work because right now I have to tell
বলেন এই পদক্ষেপ নেয়ার পেছনে যে কারণ সেটি হচ্ছে উচ্চ প্রযুক্তি ব্যবহার করবার ফল, যার ফলে আমি বেশি পরিমাণে করতে পারছি এবং আমাদের কাস্টমার অর্থাৎ গ্রাহকরাও আমাদের কাজে সন্তুষ্ট।
বিল্ট রোবোটিক্স কোম্পানির প্রতিষ্ঠাতা গুগল কোম্পানির প্রাক্তন ইঞ্জিনিয়ার নোয়া রেডি ক্যাম্পবেল। এই কোম্পানিটি নির্মাণ কাজে ব্যবহারের জন্য বিশাল আকৃতির চালকবিহীন গাড়ি তৈরিতে ব্যবহার করার মতো উচ্চ প্রযুক্তি উদ্ভাবন করছে। ওই কোম্পানির সিইও ক্যাম্পবেল বলেন,
There's a trillion dollars of roads, bridges, you know, schools, everything that needs to be built or maintained or upgraded, and the biggest blocker for doing all of that is the cost.
তিনি বলেন রাস্তা, ব্রিজ, স্কুল ও অন্যান্য স্থাপনা তৈরি করা অথবা এগুলো রক্ষণাবেক্ষণ বা সংস্কারের জন্য লক্ষ কোটি ডলার প্রয়োজন।
এই ধরনের বড় প্রকল্পে ড্রোন ব্যবহার করা হবে। ড্রোনের সাহায্যে 36 হেক্টর জমি জরিপ করা যায় মাত্র 25 মিনিটের মধ্যে, কিন্তু ট্রাকে লেজার সিস্টেম ব্যবহার করে ওই সমান পরিমাণ জমি জরিপ করতে সারাদিন লেগে যায়। সিলিকন ভ্যালিতে অবস্থিত ক্যাসপ্রে কোম্পানিটি জরিপ করার পরে প্রাপ্ত তথ্যগুলোকে একসঙ্গে করে 3D ম্যাপ তৈরি করছে। জর্জ ম্যাথিউ ক্যাসপ্রে কোম্পানির সিইও, তিনি বললেন,
So the advantages in the survey market is not only is it safer and faster, but you get more data, as much as 10 to 100 times more data with the fact that you're autonomously flying a drone to collect all those survey points.
তিনি বলেন, জরিপে মার্কেটে ড্রোন ব্যবহার করবার বাড়তি সুবিধা হচ্ছে দ্রুত এবং নিরাপদে কাজ সম্পন্ন করা এবং জরিপ করবার যে কোনো স্থানে স্বাধীনভাবে ড্রোন উড়িয়ে শত শত গুণ বেশি তথ্য সংগ্রহ করা। তবে অত্যাধুনিক উচ্চ প্রযুক্তি ব্যবহার করবার অর্থ কিন্তু এমন নয় যে মানুষ কাজ হারাবে বা তাদের কাজ থাকবে না।
ম্যাকেনজি গ্লোবাল ইনস্টিটিউটের মিশেল চুই বললেন,
We need all of the robots we can get plus all the workers working in order to have economic growth. But what that means is as machines start to do some of the work that people used to do, the people have to migrate.
বলেন, সব ধরনের রোবট আমাদের প্রয়োজন যতগুলো পারা যায়। একই সঙ্গে কর্মীদের সবাইকে কাজও করতে হবে যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা যায়। অর্থাৎ এর মানে হচ্ছে মানুষের পরিবর্তে যখন মেশিন দিয়ে কোনো কাজ করানো হবে তখন মানুষকেও অন্য ধরনের বিকল্প খুঁজে নিতে হবে, অর্থাৎ পট বদল করতে হবে, আর তার জন্যে আরও বেশি করে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন।
বর্তমানে নির্মাণ শিল্প অন্যভাবে ঢেলে তৈরি করা হচ্ছে, যেখানে বহুলভাবে বড় বড় যন্ত্র যেমন ব্যবহার করা হচ্ছে, একই সঙ্গে এই শিল্পে মানুষ আর রোবটও পাশাপাশি কাজ করছে।
শুরু হচ্ছে এখন ক্রীড়াঙ্গন সংবাদ, উপস্থাপন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে প্রথমে ফুটবলের খবর। চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেনালের মধ্যে খেলা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে। 64 মিনিট খেলা হয়েছে পর্যন্ত, শেষ খবর পাওয়া পর্যন্ত 1-1 গোলে সমতা রয়েছে খেলায়। প্রথমে গোল করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, কিন্তু কয়েক মিনিট আগে আর্সেনাল একটি গোল দিয়ে খেলায় সমতা ফিরিয়ে এনেছে। এবারে নজর দেব টেনিসের দিকে। স্পেনের রাফায়েল নাদাল তিনি গ্রিসের স্টেফানোস সিসিপাসকে পরাজিত করেছেন 2-0 সেটে এবং 11-বারের মতো বার্সেলোনা ওপেন শিরোপা জয় করলেন। 6-2, 6-1 এ পরাজিত করলেন তিনি গ্রিসের কিশোর স্টেফানোস সিসিপাসকে। এবারে ক্রিকেটের খবর। কলকাতা নাইট রাইডার এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে খেলা চলছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 175 রান করেছে 4 উইকেটের বিনিময়ে নির্ধারিত 20 ওভারে। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স কোনো উইকেট না হারিয়ে 55 রান করেছে। খেলা হয়েছে 6 ওভার 3 বল এবং তাদেরকে 176 রান করতে হবে জিততে হলে, অর্থাৎ 121 রান বাকি রয়েছে, হাতে রয়েছে 10 উইকেট। আরেকটি খেলা হয়ে গেছে, সেটিতে জয়লাভ করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা 11 রানে পরাজিত করল রাজস্থান রয়্যালসকে। আমাদের সাথে আজকে খেলার খবরে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য নাজমুন নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি।
নাজমুন, কেমন আছেন?
ভালো আছি। আজকে একটা খবর আছে যে বিশ্বকাপ ক্রিকেট যেটি হবে আগামী বছর, তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সবগুলি দলের সাথে খেলবে বিশ্বকাপে, এবং 1992 সালে যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটে আবার ফেরত যাওয়া হচ্ছে। এই প্রসঙ্গে সংক্ষেপে একটু জানতে চাই আপনার মূল্যায়নটি কি, কারণ এটি কতটা যুক্তিসঙ্গত হলো 1992 সালে যে ফরম্যাটটি ছিল, অর্থাৎ কোনো কোয়ার্টার ফাইনাল হবে না, সরাসরি সেমিফাইনালে শীর্ষ 4টি দল সেমিফাইনাল খেলবে এবং তারপর ফাইনাল খেলবে, সম্পর্কে আপনি কি ভাবছেন?
আমার মনে হয় এই ফরম্যাট সত্যি একটা ওয়েলকাম ডেভেলপমেন্ট, কেননা আমরা এই খেলা আগেও দেখেছি প্রথমের দিকে ওয়ার্ল্ড কাপে, এবং এটা একটা সুযোগ থেকে যায় অন্যান্য টিমের, যেগুলো ছোট টিম কিংবা নতুন ইমার্জিং টিমের একটা অপরচুনিটি থাকে টু ব্রাশ শোল্ডার্স অ্যান্ড এনগেজ ইন কম্পিটিশন উইথ দি বিগ লিগ প্লেয়ার্স অ্যান্ড দ্য কান্ট্রিজ দ্যাট আর ইনভলভ। তো এখানে এটা সত্যি একটা ওয়েলকাম ডেভেলপমেন্ট আমি বলবো, কেননা আমরা বাংলাদেশ যখন এই সময় 92 সময় তেমন ভাবে পার্টিসিপেট করতে পারতো না কিংবা ওই লেভেলে খেলতে পারতো না, কিন্তু এখন যা অবস্থা দাঁড়িয়েছে, এখন মনে হচ্ছে বাংলাদেশের আসছে, ট্যালেন্ট বেরিয়ে আসছে, অবশ্য এখনো অনেক কিছু বাকি রয়ে গেছে, তা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের অপরচুনিটি অনেক বেড়ে গেছে। এতে আমাদের ট্যালেন্ট যে আছে সেটা আমরা দেখাতে পারবো, আর আমাদের কম্পিটিশনে একটা এজ অবশ্যই থেকে যাবে উইথ দি আদার টিমস। আমাদের র্যাঙ্কিং তো ইতিমধ্যে অনেক বেড়ে গেছে এবং নতুন টিমও আসছে, এতে করে বাংলাদেশ একটা নতুন এনভায়রনমেন্টে খেলছে, ক্রিকেট একটা অ্যাটমসফিয়ারে যে খেলছে সেটা আমরা প্রমাণিত হচ্ছে, কেননা আমরা নতুন নতুন টিম দেখছি। অ্যান্ড আগের যে খেলাগুলো হয়ে গেছে ইতিমধ্যে অন্যান্য ফরম্যাটও এসছে, ক্রিকেট একটা ওয়ার্ল্ড ওয়াইড গেম হিসাবে এবং তার মধ্যে বাংলাদেশের যে স্ট্যান্ডিং আমরা দেখতে পাচ্ছি সেটা রিয়েলি একটা ফর্মিডেবল স্ট্রেংথের হিসাবে দাঁড়াতে পারে ইন দ্য বিগ লিগ, এটা অপরচুনিটি থেকে যাচ্ছে।
ধন্যবাদ নাজমুন নূর, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ছিল খেলার খবর।
আর এখন সময় সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনার। শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
রবিবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন মে মাসে যখন উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধ করবে তখন সিওল এবং যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি ইয়ুন ইয়ং চ্যান কিমের উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যদিও উত্তর কোরিয়ার প্রতি বৈরী মনোভাবাপন্ন, তবুও আমাদের আলোচনা শুরু হলে তারা দেখবে যে আমি সেরকম মানুষ নই যে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবিসি নিউজকে বলেছেন শীর্ষ সম্মেলনের সবচাইতে ভালো ফল হবে যদি কিম আটক তিন আমেরিকানকে মুক্তি দেন এবং পারমাণবিক অস্ত্র কার্যক্রম বন্ধ করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রবিবার ইসরায়েলে গেছেন, নতুন পদে অধিষ্ঠিত হওয়ার পর তার প্রথম বিদেশ সফরেরই এটা একটা অংশ। তিনি সৌদি আরব থেকে সেখানে যান। সৌদি আরবের পম্পেওর ঊর্ধ্বতন উপদেষ্টা ব্রায়ান হোক ইউরোপীয় মিত্র অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য যাতে তাদের ক্ষেপণাস্ত্র কার্যক্রম দুর্বল হয়। হোক রিয়াদে সাংবাদিকদের বলেন যে তারা বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানাচ্ছে যে ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বা সংগঠনের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা আরোপ করুক। ইউরোপিয়ানদের সঙ্গে আলোচনার একটা বড় অংশ ছিল ওই বিষয়টি। মিয়ানমারের উত্তরাঞ্চলে সরকারি বাহিনী এবং বিদ্রোহী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা কেআইএ এর মধ্যে লড়াইয়ের ফলে 4,000 মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। কেআইএ এর এক মুখপাত্র কর্নেল নাওবু বলেছেন সেনাবাহিনী ওই এলাকায় আরও সেনা পাঠাচ্ছে, সে কারণে লড়াই আরও তীব্র হবে। চীনের সঙ্গে সীমান্তের কাছে প্রত্যন্ত সমস্যা কবলিত উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় যাওয়ার অনুমতি চেয়েছে ত্রাণ সংস্থাগুলো। দাতব্য প্রতিষ্ঠানগুলো আশঙ্কা করছে যে এপ্রিল মাস থেকে যখন লড়াই শুরু হয় তখন থেকে হাজার হাজার মানুষ আটকা পড়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস যদি সীমান্ত নিরাপত্তার জন্য যথেষ্ট অর্থ বরাদ্দ না করে তাহলে সরকার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন আমেরিকা ও মেক্সিকোর মধ্যে দেওয়াল নির্মাণের অর্থ অন্তর্ভুক্ত থাকতে হবে সীমান্ত নিরাপত্তার ওই অর্থায়নে। গত মাসে ট্রাম্প 1.3 লক্ষ কোটি ডলারের বাজেট বিল স্বাক্ষর করেন যার ফলে সেপ্টেম্বরের শেষ নাগাদ সরকার খোলা থাকবে। শনিবার মিশিগানে এক রাজনৈতিক সমাবেশে প্রেসিডেন্ট বলেন 28 সেপ্টেম্বর কংগ্রেসে বাজেট বিলে ভোট হবে। তিনি বলেন ওই বিলে দেওয়ালের জন্য অর্থ বরাদ্দ না থাকলে তিনি তাতে স্বাক্ষর করবেন না। রবিবার সিরিয়ার সরকারি বার্তা মাধ্যমে বলা হয় যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনী এসডিএফ এর কাছ থেকে সিরিয়ান সেনাবাহিনী ফোরাত নদীর পূর্ব দিকে বেশ কয়েকটি গ্রাম দখল করেছে।
ভয়েস অফ আমেরিকার এই বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনা আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে সহায়তা করলেন শাহাদাত হোসেন সবুজ, আর প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জাস্টিন সোয়েটস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, শুভ বুদ্ধ পূর্ণিমা। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.